রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাত ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাত ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাত ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সালাম রহমতুল্লাহি তাআলাই আপন ভাই হযরত সাইয়েদুনা ওসমান রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। তাকে তখন অনেক আনন্দিত দেখাচ্ছিল, বলতে লাগলেন, আমি আজ রাতে স্বপ্নে তাজেদারে মদিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের দিদার লাভ করি। তিনি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাকে একটি পাত্র প্রদান করলেন যার মধ্যে পানি ছিল। আমি পেট ভর্তি করে পানি পান করলাম, যার শীতলতা আমি এখনো অনুভব করছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন? উত্তর দিলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করার কারণে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, আর হামদে বারি তালা, বিশেষ করে নাতে রসুলও থাকে, এবং একটি বিষয় নিয়ে মোবাল্লিগি দাওয়াত ইসলামী এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করে থাকেন। আর এই অনুষ্ঠানে থাকে আপনাদের দেয়া কল এবং SMS। ভালো ভালো নিয়ত সহকারে আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাক তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির অর্জনের জন্য, সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআনে পাক তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াব অর্জনের উদ্দেশ্যে মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملك إن وَسَبْعَ سُنْبُلَاتٍ خُضْرٍ
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, সকালে সকালে আমরা উঠেই মাদানী চ্যানেলের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে একটি করে বিষয় নিয়ে এর মধ্যে আলোচনা করা হয়। মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী ফুল দিয়ে থাকেন। আজকের বিষয় স্বপ্ন, আর স্বপ্ন মানুষ ঘুমন্ত অবস্থায় দেখে, জাগ্রত অবস্থায় দেখে। অনেকে দুনিয়ার স্বপ্ন দেখে, অনেকে আখেরাতের স্বপ্ন দেখে, অনেকে স্বপ্ন দেখে জান্নাত অজীব করে নেয়। এই বিভিন্ন বিষয় ইনশাল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। যাব নাতখা ইসলাম ভাইয়ের কাছে হামদে বাড়ি তালা শ্রবণ করার জন্য। এরপর পরে ইনশাআল্লাহ ইসাবাজাল এই বিষয় নিয়ে, অর্থাৎ স্বপ্ন, এই বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইরাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে হামদে বাড়ি তাআলা পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ তাআলার জিকির একসাথে করার সৌভাগ্য অর্জন করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু
il Allahu
সকাল সকাল আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা আমরা শ্রবণ করে নিলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও হয়তোবা স্বপ্ন দেখেন। কি স্বপ্ন দেখেন? রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, হয়তোবা জাগ্রত অবস্থায় স্বপ্নে দেখেন, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন, বড় হয় কি করবেন, এরপরে লেখাপড়া শেষ করে আপনার কি হবে। মানুষ এক একজন এক একটা বিষয় নিয়ে স্বপ্ন দেখে। যদি কোনো ব্যক্তি দিনের বেলায় হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্বপ্ন দেখে, ভাবে, চিন্তা করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক কেমন ছিল, যখনই কথা বলতো, কথা যদি অমুসলিম শুনতো সে মুসলমান হয়ে যেত, যদি সাহাবায়ে কেরাম শুনতো তাদের উপর প্রভাব পড়তো, ওই কথার উপরে সাহাবায়ে কেরাম আমল করে নিত। আর আমরা চিন্তা করি, আমরা স্বপ্ন দেখি আমার ভবিষ্যৎ নিয়ে, লেখাপড়া করে আমি কি হব, দেশের একটা বড় পদে আমি উঠব, সেখানে গিয়ে আমি বড় চাকরি করব, বা আমার অনেক ভালো বেতন থাকবে ও টাকা পয়সা দিয়ে আমি দুনিয়া করব। এক একজন এক একটা স্বপ্ন দেখে, আলিমে দিন স্বপ্ন দেখে নিজের ইলেম নিয়ে, আমার ইলেম দিয়ে আমি কিভাবে খেদমত করতে পারি। টাকাওয়ালা স্বপ্ন দেখে, আমার টাকা কিভাবে আরো বাড়বে। যে যে জায়গায় আছে সে তার জায়গা থেকে স্বপ্ন দেখে। হয়তোবা আপনি, হয়তোবা আমি, আমরা সবাই স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি? নিজের ভবিষ্যৎ নিয়ে, কেউ আছে কারো আখেরাত নিয়ে। আজকে ইনশাআল্লাহ আমরা এই স্বপ্ন নিয়ে আলোচনা করব। একবার ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলাই প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। এই অবস্থায় যে তার দেহ মোবারকে মাছি বসেছে, এবং ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলাই সেই মাছিগুলোকে বিতাড়িত করছেন। ওলামা ইকরাম এই স্বপ্নের ব্যাখ্যা করেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলাকে বললেন, আপনি ভবিষ্যতে ইলমে হাদিসের খেদমত করবেন, তথা ভুল হাদিস সমূহকে দূরে নিক্ষেপ করবেন এবং বিশুদ্ধ হাদিস সমূহের সংকলন করবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলার স্বপ্ন যা তিনি দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা এটাই রয়েছে, তিনি ইলমে হাদিসের খেদমত করবেন। আর আল্লাহ তাবারক ও তাআলা তাকে দিয়ে ইলমে হাদিসের খেদমতি করিয়েছেন, আর তিনি খুব ইলমে হাদিসের খেদমত করেছেন। ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখি আমরা, কিছু স্বপ্নের ব্যাখ্যাও রয়েছে ভালো, কিছু স্বপ্নের ব্যাখ্যা রয়েছে খারাপ। আমরা আজকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অবশ্যই বসিনি, বিভিন্ন ধরনের স্বপ্নে নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। শুরুতে আমি আরাফাত ভাইয়ের কাছে যেতে চাই, স্বপ্ন আজকের বিষয় আপনার থেকে মাদানী ফুল আশা করছি।
জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। জি জাকির ভাই, আজ যেহেতু আমাদের বিষয় স্বপ্ন রয়েছে,
জি
আসলে এটা এমন একটা বিষয় আমরা অনেকে অনেক সময় চিন্তা করি যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখে থাকি, কেমন এই স্বপ্ন একটা দেখলে মানুষ অনেক সময় চিন্তিত হয়ে যায়, অনেক সময় খুশি হয়ে যায়,
খুশি
আমি এই স্বপ্ন দেখলাম, আমি এই স্বপ্ন দেখলাম। তো দ্রুপ হযরত ইউসুফ আলা নবীগিন আলাইহিসসালামের জমানায় এক বাদশাহ এরকম এক স্বপ্ন দেখে এমন চিন্তিত হয়ে গেছিল যে শুধু নিজে চিন্তা হয় নাই, বরং ইনার যে আপনার বাদশার যত মানুষ পরিচিত সেখানে সংসদে, তারপর বাহিরের মানুষ সবাই সেই সময় তারা চিন্তিতর মধ্যে হয়ে গেছিল এই স্বপ্ন নিয়ে। অর্থাৎ এই স্বপ্নের সমাধান কেউ দিতে পারতে না সেই সময়ের, আপনি যারা স্বপ্নের সমাধান দিত,
ব্যাখ্যা
বাচ্চাকে ব্যাখ্যা করত, কেউ দিতে পারতেছিল না। অথচ বাচ্চাদের কাছে আপনার সবসময় স্বপ্নের সমাধান ইত্যাদি যত রোগের সমাধান এগুলো সবসময় সেখানে জমানে মজুদ থাকতো, কিন্তু এই স্বপ্নের সমাধান কেউ দিতে পারতেছিল না। তো কোরআনে পাকে এই ঘটনাটি খুব সুন্দর করে বর্ণনা হয়েছে, আমি কোরআনে পাকের তরজুমা ইনশাল্লাহ সেখান থেকে ইনশাল্লাহ বলার চেষ্টা করছি। সূরা ইউসুফের 43 নং আয়াত থেকে আসলে এই ঘটনাটি শুরু হয়েছে। সেই বাদশা বলল যে আমি স্বপ্নে দেখলাম সাতটা মোটা স্থলকায় গাবি, সেগুলোকে সাতটা শীর্ণকণা গাবি, অর্থাৎ সাতটা শুকনো গাবি, সাতটা মোটা তাজা গাবি। তো ওই যেগুলো মোটা তাজা এগুলাকে ওই সাতটা হালকা একেবারে পাতলা শুকনা এই গাবিগুলো বক্ষণ করছে, এবং সাতটা সবুজ শীষ এবং অপর সাতটা শুষ্ক, অর্থাৎ তাজা সবুজ শীষে ওই শুষ্ক আপনার শীষকে এভাবে কি করতেছে, বকন করতেছে। তো তারপর তিনি সভাসদ যারা আছে এদেরকে বলতেছে, আমার স্বপ্নের জবাব দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো। তিনি এটা বললেন, তারা জবাব দিলেন, দুশ্চিন্তার স্বপ্ন এটা, এবং আমরা এই স্বপ্নের ব্যাখ্যা জানি না। তারা ওনাকে নিরাশ করে দিল, বাদশাকে নিরাশ করে দেওয়ার পর তারপর বলা হলো যে ওই ব্যক্তি, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিসসালামের জমানায় দুই ব্যক্তিকে আপনার বাদশা একটি দোষের কারণে, অর্থাৎ এদের দোষের কারণে এদেরকে জেলে পাঠিয়েছে। তো সেই জেলে যখন পাঠিয়েছিল না, তখন ওনারা জেলে থাকা অবস্থায় হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিসসালামকেও কিন্তু একটা আপনার কাজে ফাঁসিয়ে, অর্থাৎ কোন দোষে না, নির্দোষ ছিল। তো নির্দোষ থাকা অবস্থায়ও ওনাকে একটা কাজের উপর ফাঁসিয়ে একটা কারণে জেলে দিয়ে দেওয়া হয়েছিল। তো সে অবস্থায় ইউসুফ আলা নবীসালামের সাথে সাক্ষাৎ হলো। তো সাক্ষাৎ যখন হলো, তো ওনারা দুইটা স্বপ্ন দেখছিল সেখানে,
জেলের মধ্যে থেকে।
হ্যাঁ, জেলের মধ্যে থেকে ওই ব্যক্তি দুইজন যখন স্বপ্ন দেখলো, তো তাদের স্বপ্নের সমাধান গুলা ইউসুফ আলা নবীসালাম খুব সুন্দর করে দিলেন। তো তার মধ্যে এক ব্যক্তি ছিল সাকিব। তো ওই ব্যক্তি যে স্বপ্ন দেখছিল, সেই ব্যক্তিকে বলছিল, তুমি জেল থেকে ছাড়া পাবা, তুমি বাদশার কি হবে, অর্থাৎ বাদশার সাকিব বাদশাকে তুমি খেদমতকার খাদিম হবে। তো আর এটাও বলছিল যে তুমি বাদশাকে আমার কথা বলবা, আমি নির্দোষ। ইউসুফ আলা নবীসালাম এ কথা বলছিল। তো এই ব্যক্তি যখন বাদশাই স্বপ্ন দেখলো, এই ব্যক্তির মনে পড়ে গেল, হ্যাঁ, আমাকে তো ইউসুফ আলা নবীসালাম স্বপ্নের সমাধান দিছিল, আর তিনি আমাকে বলছিল ওনাকে জানাতে। সে ব্যক্তি ভুলে গেছিল এতদিন আসলে, যার কারণে বলতে পারেনি। এখন যখন মনে পড়লো, তো সে ব্যক্তি বললো বাদশাকে, বাদশা, যে জেলের মধ্যে একজন ব্যক্তি আছে যে ব্যক্তি এরকম স্বপ্নের সমাধান দিতে পারে, মানে উনি অনেক বড় আলিম, উনি স্বপ্নের আলিম। তো এখন এটা যখন বললো, তো বাদশা জেলের মধ্যে ওই ব্যক্তিকে পাঠালেন। পাঠার পর ইউসুফ আলা নবীসালামকে জিজ্ঞাসা করা হলো সেই আপনার স্বপ্নের ব্যাপারে। তো বলল ইউসুফ আলা নবীসালাম এটার ব্যাখ্যা দেওয়া শুরু করলো, যে যখন বলা হলো আমাদেরকে এর ব্যাখ্যা দিন, তো ব্যাখ্যা দিন বলে পুরো স্বপ্নটা আবার বলা হলো, যে সাতটা গাবি এরকম মোটা তাজা গাবি, শুকনা গাবি, এই শুকনা গাবি গুলা মোটা তাজা গাবিকে কে ফেলতেছে, এভাবে সবুজ শীষ আর সাতটা শুষ্ক আপনার শীষ এগুলা একপরে খাচ্ছে। এটা যখন পুরোপুরি বলা হলো, তো তারপর ইউসুফ আলা নবীসালাম বললেন, তোমরা চাষাবাদ করবে একাদিক্রমে সাত বছর। এর সমাধান থেকে বললেন তিনি, এর তফসিরে এখানে লেখা হয়েছে, সেই সময় শস্য প্রচুর পরিমাণে জন্মাবে, সাতটা স্থলকায়ী গাবি ও সাতটা সবুজ শীষ দ্বারা সেদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যায় এটা বলা হয়েছে। সুতরাং যা কাটবে তাকে সেটার শীষের মধ্যেই রেখে দাও, যে শস্য গুলো কাটবে ওগুলো শীষের মধ্যেই
রেখে দাও,
রেখে দাও। কেন? যদি শীষের মধ্যে রাখা হয় তাহলে নষ্ট হবে না এবং বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। আর যতটুকু তোমরা খাবে ততটুকু তো নিয়ে নেবে, যেন সেটার উপর থেকে ভুসি বের করে নাও এবং সেটা পরিষ্কার করে নাও, অবশিষ্ট গুলো ওই গুদামজাত করে রেখে দিতে বলা হয়েছে। অতঃপর এরপরে সাতটা বছর কঠিন আসবে, এর তফসিরে বলতে যেগুলোর প্রতি শীর্ণকণায় গাভীগুলো এবং শুষ্ক শীষগুলোর মধ্যে ইঙ্গিত রয়েছে। তো যেগুলোতে কে ফেলবে যা তোমরা সেগুলোর জন্য পূর্বে সঞ্চয় করে রেখেছিলে, অর্থাৎ গুদামজাত করে নিয়েছিলে, কিন্তু অল্প যা তোমরা বাঁচিয়ে রাখবে, অর্থাৎ বীজের জন্য যাতে তা দ্বারা চাষাবাদ করবে। অর্থাৎ তাদের পরিস্থিতি এরকম ছিল, সাত বছর আপনার ফল জন্মাবে, আবার সাত বছর একেবারে খরা হয়ে যাবে। তো এই পরিস্থিতি সম্পূর্ণ পুরোটা ইউসুফ আলা নবীসালাম এভাবে বর্ণনা করেছেন, কোরআনে পাকে এই ঘটনাটি এভাবে বর্ণনা হয়েছে। এরপর আসছে যে সেগুলোর পর এক বছর আবার এরকম আসবে যাতে লোকদেরকে বৃষ্টি প্রদান করা হবে এবং সেটার মধ্যে তারা প্রচুর ফলের রস নিংড়াবে। আর এর ব্যাখ্যায় আসতে যে প্রচুর মঙ্গলময় হবে, ফলে জমি ফলে ফুলে ভরে যাবে, বৃক্ষ প্রচুর ফল দেবে। হযরত ইউসুফ আলা নবীসালাম এর নিকট এ ব্যাখ্যা শুনে ফিরে গেল। মানুষরা জেলের মধ্যে এই ব্যাখ্যা শুনে ফিরে গেল। এরপর সেই ব্যাখ্যা বাদশাহ দরবারে পেশ করা হলো। তার বাদশাহ ইউসুফ আলা নবী সাল্লামকে সেখান থেকে ডাকালেন। সেখান থেকে ডাকানোর পর এরপর ইউসুফ আলা নবী সাল্লামের যে এগুলো দেখার পর, ইউসুফ নবী সাল্লামের ইলম দেখার পর, এক এক কিছু দেখার পর, ওনার শান দেখার পর, ওনার স্বপ্ন বাস্তবায়ন দেখার পর, ওনাকে আমরা জানি পরিশেষে নিজের বাদশাহ বানা হয়েছিল। তো এটা হচ্ছে ইউসুফ আলা নবী সাল্লামের ঘটনা। তো এর থেকে আমরা বুঝতে পারি নবীদের যে ঘটনাগুলো রয়েছে, নবীদের যে ঘটনাগুলো রয়েছে এগুলো হচ্ছে বাস্তব। আর ওনারা যা বলেন, কোন একটা স্বপ্ন দেখে যা বলেন, এটাও বাস্তব। আবার ইউসুফ আলা নবী সাল্লামের এই ঘটনা থেকে আমরা এটাও বুঝতে পারি ইউসুফ আলা নবী সাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালি ভাবে এই স্বপ্নের জ্ঞান ওনাকে দান করা হয়েছে,
তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে শুনলাম। স্বপ্নের ব্যাখ্যা সকলের পক্ষে সম্ভব না, সবাই ব্যাখ্যা করতে পারবে না। যার কাছে স্বপ্নের ব্যাখ্যা করার ইলেম আছে, জ্ঞান আছে, একমাত্র ওই ব্যক্তি পারবেন স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। দর্শকের কিছু কল রয়েছে, কল চালিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, রব্বানা রব্বানা আপনাকে হামদে বাড়ি তালা শুনিয়ে দেওয়ার জন্য বলছেন। ইনশাআল্লাহ ফয়জুর রহমান ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধকে পূরণ করার জন্য। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি হাফেজ মোহাম্মদ মিরাজুর রহমান, খুলনা ঢাকা থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আমি যখনই সুযোগ পাই তখনই আপনাদের মাদানী চ্যানেল দেখতে থাকি। আপনারা যে ওসিয়তমূলক দিক নির্দেশনামূলক কথাবার্তাগুলো বলেন তা আমাদের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকরী। আমার একটা আবদার থাকবে যে খাজা গরিবের নামাজের সামনে একটি মাংসাবাদ যদি আমাকে শোনাতেন।
দর্শক শ্রোতা, আমরা অনেকে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে আমরা সাধারণ মানুষদেরকে, যেকোনো মানুষকে স্বপ্নের কথা বলি এবং জিজ্ঞাসা করি এর ব্যাখ্যা কি। ব্যাখ্যা সবাইকে জিজ্ঞাসা করা উচিত নয়, যারা স্বপ্ন ব্যাখ্যা করার ইলেম রাখে আমরা একমাত্র তাদেরকেই নিজের স্বপ্নের কথা বলবো এবং তাদের থেকে আমরা ব্যাখ্যা শুনবো। আজকে দর্শক শ্রোতা আপনাদের জন্য একটি প্যাকেজও রেখেছি আমরা, দাওয়াত ইসলামের একটি অনুষ্ঠান আছে স্বপ্নের ব্যাখ্যা, এখান থেকে
কথা বলবো। আপনি যে বললেন স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান যারা রাখে,
জি,
তো আমরা অনেক সময় হয় কি অনেকেই নিচ থেকে বয়ান করে করে মশহুর হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়। অর্থাৎ নিচ থেকে বয়ান করে অথবা কোন জায়গাতে কেমনে বই থেকে পরে বয়ান করে তো প্রসিদ্ধি লাভ করে, বলতে এই মানুষটা স্বপ্নের ব্যাখ্যা জানে। আসলে কিন্তু এর মরদ কিন্তু এটা না, মানে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের জ্ঞান রাখে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, এর মরদ এটা না যে বাস দুই একটা বই পড়ে দুই একটা ইয়ে করে বাস সে স্বপ্নের ব্যাখ্যা দেবে।
হ্যাঁ, ব্যাখ্যা জ্ঞান অর্জন,
এটা মরদ নয়। এখানে হচ্ছে যারা ভালো আলিম হয়েছেন, যারা ভালো আলিম বিভিন্ন স্বপ্নের বিষয়ে একবার জ্ঞান অর্জন করেছেন, এদের কাছে গিয়ে জানলে তাহলে এটা আমরা ভালো করে জানি।
এমনই যে ব্যক্তি এভাবে জ্ঞান অর্জন করেছেন আর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো ইলেম যার কাছে আছে, আমরা ওই সকল ব্যক্তির কাছে নিজের স্বপ্ন প্রকাশ করব এবং তার থেকে আমরা এটার ব্যাখ্যা শুনবো ইনশাল্লাহ। ইসলাম বেরা হামদেবাড়ি তালা, এরপরে মানকাবাতে খাজা গরিবের নামাজ শুনতে চেয়েছেন, নাতে রসুল এখনো আমরা শুনিনি, শুধু হামদে বাড়ি তালায় শুনেছি। ফয়জুর রহমান ভাই থেকে অনেক দর্শক অপেক্ষায় আছেন নাত কখন শোনাবেন ইনশাল্লাহ। নাত শুনে আমরা রেজাল করিম ভাইয়ের কাছে আসবো এই বিষয় নিয়ে। ফয়জুর রহমান, কোন নাত শোনাবেন আজকে আমাদেরকে?
وسلم عليك يا حبيب الله حج قرار شوبھا کو آباد دان کرو مرے یا رسول حج قرار شوبھا করো মোরে আর হজ করার শোভা দান করো মোরে ইয়া রাসূল, মদিনায় যাওয়ার অনুমতি করো দান ইয়া রাসূল, মদিনায় যাওয়ার অনুমতি করো দান ইয়া রাসূল। হজের মৌসুম এসে গেছে, হাজিরা প্রস্তুত যেতে, হজের মৌসুম এসে গেছে, হাজিরা প্রস্তুত যেতে, আমার হজের যেন হয় কোন উপায় আর তুল, আমার হজের যেন হয় কোন উপায় আর তুল, আমার হজের যেন হয় কোন উপায় আর তুল, হজ করার সৌভাগ্য আবার দান করো মোরে আর তুল। চলে যাচ্ছে কাফিলার পর, কাফিলা হজের পানে, চলে যাচ্ছে কাফিলার পর, কাফিলা হজের পানে, আমি রই গেলাম যে হয় জানে রহমত ইয়ার তুল, আমি রয়ে গেলাম যে হয় জানে রহমত ইয়ার তুল, আমি রয়ে গেলাম যে হয় জানে রহমত ইয়ার তুল, হজ করার সৌভাগ্য আবার দান করো মোরে ইয়ার তুল। ইয়ার সুল আল্লাহ দোহাই, ফাতিমার নয়ন তারার, ইয়ার সুল আল্লাহ দোহাই, ফাতিমার নয়ন তারার, মদিনায় যাওয়ার মোরে দাও অনুমতি আর তুল, মদিনায় যাওয়ার মোরে দাও অনুমতি আর তুল, মদিনায় যাওয়ার মোরে দাও হায়দারের হুজুর মদিনায় মদিনার বিরহ আমাকে কর দান ইয়া রাসূল মদিনার বিরহ আমাকে কর দান ইয়া রাসূল মদিনার বিরহ আমাকে কর দান ইয়া রাসূল মরণ যে
৪৩-৪৫ বিশেষভাবে সূরা ইউসুফ, এটা এমন একটা সূরা যেটার মধ্যে স্বপ্নই স্বপ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের মাধ্যমেই এই সূরার শুরু। এই সূরার শুরুটা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের মাধ্যমে। আমি সেদিকে যাচ্ছি না। স্বপ্ন মূলত দুই রকমের হয়ে থাকে। একটা তো হচ্ছে স্বপ্ন দেখা
দেখা,
আরেকটা হচ্ছে দিবা স্বপ্ন যেটাকে বলা হয়।
জি,
স্বপ্ন যেটা দেখা হয় এটা সত্য হতে পারে, মিথ্য হতে পারে। সত্য মিথ্যার ব্যাপারে কোরআনুল কারিমে সূরা ইউসুফে যে 43 নং আয়াতে বলা হয়েছে, আবার কোরআনুল কারিমের সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা 5 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। এই আয়াতে কারিমা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যেন আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি ধুকাই না ফেলে দেয়। আর তাফসীর কারকগণ দুনিয়ার জিন্দেগি মধ্যে যে ধুকা, এই ধুকাটাকে, গরুর শব্দটাকে অনেক ব্যাখ্যা করেছেন, আর এটাকে মূলত শয়তানের দিকে ইঙ্গিত করেছেন।
আচ্ছা,
তো আমরা স্বপ্ন তো এমনিতে দেখি, হয়তো সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে, কিন্তু যারা দিবা স্বপ্নে দেখি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কমূলক বাণী দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানেও এই কথা বলেছেন। তো আজকাল আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের মনে অনেক ধরনের চিন্তা ভাবনা ভাষণা থাকে, আমি এটা করব, আমি সেটা করব, আমি এটা করব, অনেক চিন্তা আমরা করতে থাকি, বিভিন্ন দিক নিয়ে চিন্তা করি। আমার শারীরিক দিক বলেন, মানসিক দিক বলেন, সন্তান সন্ততি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি নকরি বলেন, বিভিন্ন সেক্টর নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু এই চিন্তাটা কতটুকু হাকিকত, অর্থাৎ এর সত্যতা কতটুকু? এই যে আপনি, আমি স্বপ্ন দেখছি, বিভিন্ন রকমের স্বপ্ন, আমার বাসনা, আমার আমার স্বাদ ইচ্ছা আহ্লাদ, এই স্বপ্নের উদ্দেশ্য কি? এই স্বপ্নটা আমি যে দেখছি এর দ্বারা দুনিয়াবি এবং আখেরাতের কতটুকু ফায়দা রয়েছে? দুনিয়াবি কল্যাণের সাথে সাথে আমাদেরকে আখেরাতের কল্যাণও
এর জন্য স্বপ্ন দেখা চাই।
জি জি,
আখেরাতের কল্যাণের জন্য যদি আপনার আমরা স্বপ্ন না দেখি, ওই স্বপ্ন আমাদেরকে ধুকাই ফেলে দিবে, এবং বিভিন্ন স্বপ্ন আমাদেরকে ধুকাই অলরেডি ফেলে দিয়েছে বলতে গেলে। যেমন আপনি যদি আমাদের বাস্তব জীবনের একটা বিষয়কে নিয়ে নেন, যেমন আমরা রোজগার ইনকাম, ইনকাম করার জন্য কত স্বপ্ন দেখি,
রাইট?
হ্যাঁ, আজকে আমার এ আমি এতটুকুর মালিক, আমি এর চেয়ে আরো বেশি কিভাবে, আমার আরো একটি কথা, একটা প্রবাদ বাক্য, এটা সকলেই জানে, এ জগতে হাই সেই বেশি চাই যার আছে ভরি ভরি। তো আমার যতই আমি ভরি ভরি আমার থাকবে, আমার স্বপ্ন কিন্তু শেষ হয় না,
মানে ধনী হলে আরো ধনী হতে,
ধনী হলে আরো ধনী হতে চাই,
এটা এক প্রকারের স্বপ্ন,
স্বপ্ন, এটা একটা স্বপ্ন। এবং আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্বপ্ন, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে স্বপ্ন দেখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা বলেছেন, মাল ওয়া আদাদা, অর্থাৎ তারা মাল তো অর্জন করে, অর্জন করে এটা জমা রাখে, জমা রেখে আবার কিভাবে জমা রাখে, এবং গনে গনে জমা রাখে।
আচ্ছা,
দেখবেন আপনার কাছে যদি কিছু সম্পদ থাকে অথবা কারো কাছে যদি কোনো অর্থ থাকে, সে দেখে আমার কাছে কত আছে, হ্যাঁ আমার কাছে এত আছে,
দুদিন পরে পরে ঘুরতে,
হ্যাঁ দুদিন পরে পরে ঘুরতে থাকি, আসলে এত আছে, এত হলে মনে হয় ভালো হতো, এত হলে মানে ভালো হতো। তো এজন্য স্বপ্ন আমরা আজকে বাস্তবিক পক্ষে যেটা দেখার দরকার, আমরা সেটা থেকে অনেক দূরে। স্বপ্নের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন করা। আর প্রকৃত পক্ষে যদি আমরা বাস্তবিক স্বপ্ন দেখতে চাই, বাস্তবিক স্বপ্ন আমাদেরকে ইসলাম দেখাচ্ছে, বাস্তবিক স্বপ্ন আমাদেরকে আহলে সুন্নতুল জামাত দেখাচ্ছে, বাস্তবিক এক স্বপ্ন আজকে আমিরে আহলে সুন্নত দেখাচ্ছে, বাস্তবিক স্বপ্ন দাওয়াতে ইসলামী দেখাচ্ছে। আসলে আমাকে কি হতে হবে, আমাকে কি নিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা কেমন হওয়া চাই, আমার স্বপ্নের মধ্যে কি থাকা চাই, আমার আহ্লাদ, আমার স্বাদ, আমার ইচ্ছা, আমার বাসনা, এটা কি হওয়া চাই, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দাওয়াত ইসলামীর মাদানী মহল এমন একটা মাদানী মহল যেটার মধ্যে আপনি দুনিয়ার এবং আখেরাতের উভয়টার কল্যাণের জন্যই আপনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নের জন্য ওই পথ খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। দেখুন কিছুদিন পূর্বে শাওয়াল মাসের 10 তারিখ থেকে জামিয়াতুল মদিনার ভর্তি হয়ে গিয়েছে, ছাত্ররা ক্লাস শুরু করে দিয়েছে। এখানে একটা বিরাট ভূমিকা দাওয়াত ইসলামীর, যেই ইসলামী ভাইয়ের স্বপ্ন ছিল যে আমি অমুক হব, আমি তমুক হব,
দুনিয়াদার হব,
আমি এটা হব, এটা করে আমি অর্থ সম্পদ উপার্জন করব, আমার অট্টালিকা হবে, বিল্ডিং হবে, আমার এটা হবে, আমার সেটা হবে, ওই মডার্ন নওজোয়ানকে দাওয়াত ইসলামী তারবিয়ত দিয়ে, দাওয়াত ইসলামী মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে আলহামদুলিল্লাহ এমন অসংখ্য নওজোয়ান আপনি পাবেন যে এই 10ই শাওয়ালে সে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা ইলমে দিন অর্জন করার জন্য, একজন মুমিনের যে বাস্তব স্বপ্ন হওয়া চাই, যেটা হওয়া চাই একজন মুমিনের বাস্তব স্বপ্ন সেটাই হওয়া চাই, ইলমে দিন অর্জন করা। আর ইলমে দিনের মতো সম্পদ পৃথিবীতে আর কোনো কিছুই নেই। ইলমে দিন এটা এমন সম্পদ যেটার মধ্যে কেউ হকদার হতে পারে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার স্বপ্ন, আমি স্বপ্ন দেখে যত সম্পদই অর্জন করি না কেন, সেই সম্পদ আমার কোনো কাজে আসবে না, আর এই সম্পদের মালিক আমার পরবর্তী প্রজন্ম হয়ে যাবে। কিন্তু ইলমে দিন এমন এক স্বপ্ন, এমন এক সম্পদ যেটার কোনো ভাগিদার হতে পারে না, কেউ এটাকে চাইলেই কেড়ে
নিতে পারে না। রেজাউল ভাই আবার আসবেন ইনশাআল্লাহ আপনার কাছে। পিসিআর থেকে প্যাকেজ চালানোর কথা যদি রেডি থাকে প্যাকেজ চালিয়ে দিন, দর্শক শ্রোতা আমরাও দেখে নিব যে স্বপ্ন আমরা দেখি যার তার কাছে না বলে, যে ব্যক্তির কাছে স্বপ্ন ব্যাখ্যা করার ইলেম আছে, জ্ঞান আছে, আমরা ওই সকল ব্যক্তির কাছেই নিজের স্বপ্নের কথা বলবো এবং তার থেকে ব্যাখ্যা নিব। পিসিআর থেকে যদি রেডি থাকে প্যাকেজ চালানোর,
যদি স্বপ্নে মাছ দেখা যায় তাহলে এর ব্যাখ্যা কি হবে? মাছকে স্বপ্নে দেখা দুভাবে হতে পারে, মাছ যদি স্বপ্নে দেখেছে আর তার সংখ্যাও যদি সে জানে, দুটি আছে, চারটি, দশটি রয়েছে, যতই হোক যদি এর সংখ্যা জানা থাকে তবে এর ব্যাখ্যা মহিলার সাথে হবে। আর যদি এর সংখ্যা জানা নেই, কেউ অসংখ্য মাছ দেখে স্বপ্নে, তবে তা ধন সম্পদ নিয়ামতের লক্ষণ রয়েছে। আচ্ছা ভাই, যদি এটাই স্বপ্নে চলে আসে, স্বপ্নে খুব বড় মাছ দেখল, তবে এর ব্যাখ্যা কি? স্বপ্নে যদি কেউ বড় মাছ দেখল তবে এটা বরকতের লক্ষণ, এর ব্যাখ্যা ভালো। চলুন, স্বপ্নে যদি বড় মাছ দেখা যায় তবে এর ব্যাখ্যা ভালো। আপনি আর আমি যাতে স্বপ্নে বড় মাছ দেখি। বড় বড় মাছ মদিনী চ্যানেল দর্শক বৃন্দ, আপনার স্বপ্নেও এই দেখুন দরিয়ার পাশে অনেকগুলো মাছ মরে পড়ে রয়েছে। জি, এভাবে যদি কেউ স্বপ্ন দেখে কে দরিয়ার পাশে অনেকগুলো মাছ মরে পড়ে রয়েছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? অনেক সময় এমন হয়ে থাকে, দরিয়ার মধ্যে মাছ মরে পড়ে থাকা দেখা এটা ভালো নয়, আর এর ব্যাখ্যা এই হচ্ছে যে যে স্বপ্ন দেখেছে তার আশা পূরণ হবে না। তার আশা আছে, তার স্বপ্ন আছে, তার আশা পূরণ না হওয়ার এটার লক্ষণ রয়েছে। আচ্ছা, জানা গেল, তাহলে অনেকগুলো মাছ মরে পড়ে থাকা দেখলে এর ব্যাখ্যা ভালো নয়, আশা পূরণও হবে না। মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, যদি শীতকাল হয়, মাছের আলোচনা হয়, মাছ খাওয়ার কথা হয়, ভাজা হয়, রান্নাকৃত হয়, লবণাক্ত হয়, তবে কেমন হবে? নিশ্চয়ই হতে পারে মুখে পানিও চলে আসতে পারে। তাহলে এই কথাই জানতে চাচ্ছি আসাদ ভাই, কেউ যদি দেখে কি সে জীবিত মাছ খাচ্ছে তবে ব্যাখ্যা কি হবে? এটা তো স্বপ্নের ব্যাপার, কিন্তু প্রকাশ্য মাছ খাওয়া তাও জীবিত খুবই কষ্টকর, বরং সম্ভব নয়। কিন্তু স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জীবিত মাছ খাচ্ছে, তাহলে ব্যাখ্যা অনুযায়ী খুবই ভালো, তাকে আল্লাহ আজ্জা ওয়াজেল কোনো দায়িত্ব ও মর্যাদা দান করবেন। জি, এটা স্বপ্নের কথা, কখনো জাগ্রত অবস্থায় মাছ ধরে এর ব্যাখ্যা এমন করা ঠিক নয়। মাছ আপনি রান্না করেই খাবেন। কিভাবে রান্না করে খাবো? আচ্ছা, কেউ যদি মাছ দেখে আর খুব ভালোভাবে রান্না করা হয়েছে, কিন্তু এর টেস্ট লবণাক্ত, স্বপ্নে লবণাক্ত মাছ খাচ্ছি, তবে এর ব্যাখ্যা কি? লবণাক্ত মাছ কেউ যদি দেখে কি সে স্বপ্নের মধ্যে খাচ্ছে, তবে কষ্ট পাওয়ার লক্ষণ, অর্থাৎ সে কোনো বিপদের সম্মুখীন হবে, বিপদগ্রস্ত হবে। আচ্ছা, এক এক নিয়ম হয় রান্না করার, ভাজা মাছ যা বেশি পরিমাণে খাওয়া হয়। এখন আমরা খাচ্ছি ভাজা মাছ, গরম গরম মাছ। আসাদ ভাই বলুন, আপনাকে কেমন লাগছে? মদিনী চ্যানেল দর্শক বৃন্দ, আপনি ভাবছেন কি আজকে মাছ রান্না হয়ে যায় আমাদের ঘরেও? আচ্ছা, যেমন সুবিধা হয়, যদি সুবিধা হয় তাহলে রান্না করুন আর খান, কেননা মাছ অনেক পুষ্টিদায়ক, এতে অনেক উপকার হবে। যদি মাছ খাবেন তো শরীরের মধ্যে ভিটামিন আসবে, উপকার হবে। আচ্ছা যাই হোক, আমরা যদি স্বপ্নে ভাজা মাছ দেখি আর খাচ্ছি, তাহলে এর ব্যাখ্যা কি হবে?
আর ভাজা মাছ স্বপ্নে খাওয়া এর ব্যাখ্যা অনেক ভালো রয়েছে, যে স্বপ্ন দেখেছে আল্লাহ তাবারক ও তাআলার দরবারে তার দোয়া কবুল হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ভাজা মাছ কেউ যদি স্বপ্ন দেখে তার দোয়া তো কবুল হবে। খুব সুন্দর আপনি তার ব্যাখ্যা বললেন। আচ্ছা, কেউ যদি মাছ ধরে আনে, ঠিক আছে এনে দিল, নাও রান্না করো, কিভাবে রান্না করব? মাছ ভাজার কথা তো হয়ে গেল, এই
লবণাক্ত মাছের কথা হলো, জীবিত মাছের কথা হলো,
জীবিত মাছের কথা হলো, এখন ভাজা মাছের কথা। স্বপ্নে খাচ্ছে ভাজা মাছ, তবে এর ব্যাখ্যা কি?
এর ব্যাখ্যা খুবই ভালো, যেভাবে ভাজা মাছের ছিল, আর তা হচ্ছে সে ইলমে দ্বীনের অনুসন্ধানে সফর করবে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ আজ্জা ওয়াজেল। তোমাদেরই চ্যানেল দর্শকবৃন্দ, জানতে পারলাম ভাজা মাছ রান্না করা, জীবিত মাছের ব্যাখ্যা এমন রয়েছে। কিছু মানুষ মাছের শিকার করে, আর সে যদি মাছের শিকার করে আর মাছের কথা হয়ে থাকে, তবে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার রিসালা মাছের রহস্য বলি, এই রিসালা নিশ্চয়ই আপনি পড়ুন, তবে আপনি জানতে পারবেন মাছের শিকার আপনি করতে পারবেন কি না। এ কথা জানতে চাইব যে আমরা স্বপ্নে মাছের শিকার করছি, তবে এর ব্যাখ্যা কি হবে? মাছের শিকার করতে কেউ যদি স্বপ্ন দেখে কি সে মাছের শিকার করছে, তবে আল্লাহর পক্ষ থেকে সে রহমত এবং বরকত পাওয়ার লক্ষণ রয়েছে। মাশাআল্লাহ। জি, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা মাছ সম্পর্কে আপনাদেরকে জানালাম। যদি স্বপ্নে কেউ যদি মাছ দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে, আপনি জানলেন, শুনলেন। আচ্ছা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাছ কখনো খেয়েছেন? জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ খেয়েছেন। তাহলে আপনিও মাছ খান আর অন্যান্যদেরকেও খাওয়ান, আর এর বরকত অর্জন করুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বপ্নে মাছ দেখা কেমন? খুব সুন্দর ব্যাখ্যা আমরা শুনতেছিলাম যে স্বপ্নে মাছ দেখা কেমন। দর্শক শ্রোতা, আপনারা হয়তো মাছ দেখে অবাক হয়ে গেছেন যে এত সুন্দর মাছ, সুবহানাল্লাহ, আবার ভাজি করা মাছ, আবার তরুতাজা মাছ সাঁতার কাটতেছে।
সুবহানাল্লাহ, অনেক খুশি লাগে মাছের স্বপ্নের ব্যাখ্যা আমরা শ্রবণ করলাম। ছিলাম রেজাউল কবির ভাইয়ের কাছে, যে আপনার বাকি অংশটা শেষ করতেন।
তো আসলে যেটা বলতেছিলাম, দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে সময় দেওয়া চাই, দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হওয়া চাই, দাওয়াত ইসলামের মাদানী মহলে থেকে আমাদেরকে জানা চাই যে সত্য স্বপ্ন, দিবা স্বপ্ন না দেখে কিভাবে আমরা বাস্তবিক স্বপ্ন দেখতে পারি। আর বাস্তবিক স্বপ্ন তো সেটাই, একজন মুমিনের স্বপ্ন থাকবে নবীকে দেখা, একজন মুমিনের স্বপ্ন থাকবে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাক্ষাৎ লাভ করা। কেননা হাদিসে পাকের মধ্যেও এসেছে যে জান্নাতীদের যখন সমস্ত নাজ নিয়ামত দিয়ে দেওয়া হবে না, তখন জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদেরকে সাথে যে তোমাদের ওয়াদা করা হয়েছিল তা কি তোমরা পরিপূর্ণভাবে পেয়েছো? তারা বলবে বালা ইয়া রাব্বি, অবশ্যই আল্লাহ, কেন নয়, আমরা অবশ্যই পেয়েছি আমাদের ওয়াদা পরিপূর্ণ, সমস্ত নাজ নিয়ামত পেয়েছি। তখন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের জন্য আরেকটি নিয়ামত রয়েছে, আর সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলার যখন দিদার জান্নাতীরা পেয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত আর কোনো কিছুই তাদের কাছে ভালো লাগবে না, আল্লাহ তাআলার দিদারের তলব, আল্লাহ তাআলার দিদারের তামান্না সবসময় করতে থাকবে।
সুবহানাল্লাহ,
তো জান্নাতের মধ্যেও স্বপ্ন আল্লাহ তাআলার দিদার। আর এখন আমরা জান্নাতে পৌঁছাতে পারিনি, দুনিয়াতে থেকে আমাদেরকে তামান্না করা চাই যে হাই যদি এটা নসিব হয়ে যেত, দুনিয়াতে নবীর দিদার নসিব হয়ে যেত,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
দুনিয়াতে আল্লাহ তাআলার দিদার নসিব হয়ে যেত, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 99 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
কখনো আছে 100 বার, নুরুল ইজা কিতাবের মধ্যে 99 বারের কথা এসেছে। তো এইভাবে যদি আমরা চাই যে প্রকৃত পক্ষে স্বপ্ন দেখতে, আমাদেরকে এটা নিয়ে স্বপ্ন দেখা দরকার।
জি জি অবশ্যই, যেটা স্বপ্নে দেখলে আমার আখিরাত সুন্দর হবে, যেটা স্বপ্নে দেখলে আমার জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এমন স্বপ্ন আমাদের দেখা উচিত। এমন স্বপ্ন না দেখি যে স্বপ্ন দেখলে আমরা দুনিয়ামুখী হয়ে যাব, যে স্বপ্ন দেখলে আমাদের জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে আর দোজখের রাস্তা খুলে যাবে, এমন স্বপ্ন আমাদের না দেখা উচিত।
যখন হবে তোমার
ছিল স্বপ্ন, ভালো স্বপ্ন, এমন স্বপ্ন দেখি আমরা যে স্বপ্নের মাধ্যমে আমাদের জান্নাত নসিব হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কিছু ফজিলত যদি আপনার থেকে এসে যেত।
সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখার জন্য,
জি
আমরা তো অনেক দরুদে পাক শ্রবণ করে থাকি, এই দরুদে পাক পড়লে এই ফজিলত রয়েছে, এই দরুদে পাক পড়লে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিয়ারত হয়। আসলে দরুদে পাকের ফজিলত তো রয়েছে,
রয়েছে,
আর সেই দরুদে পাকগুলো আমরা প্রায় সময় শুনে থাকি, ইজতিমায় শুনে থাকি, আমাদের মাদানী চ্যানেলও বয়ান করা হয়। তবে এখানে একটি কথা একটু বয়ান করব যে এক আল্লাহর বলি থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদার কেমনি করা যায় সহজভাবে। তো তিনি জবাবে বলেছিলেন যে আমি মফহুম সারমর্ম বলছি, মানে যেভাবে আমরা আমাদের ঘর, আমাদের মাতা পিতা যখন আমরা স্মরণ করি, যেমন আমাদের মাতা পিতাকে যদি আমরা স্মরণ করি তো কি হয়, আমরা স্বপ্নে মা বাবাকে দেখি, ওখানে কাউকে যদি স্মরণ করতে থাকে একটু, তাহলে সেই স্বপ্নটা আমরা ওনাকে নিয়ে, যাকে নিয়ে দিনে আমরা একটু স্মরণ করি, চিন্তা ভাবনা করি, রাত্রে গিয়ে কিন্তু ওনাকে আমরা প্রায় সময় এরকম ভয় করে। তো ওনার মফহুমটা এটাই ছিল যে যখন তুমি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটি সুন্নত সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুলিয়া মুবারক কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুবারক কেমন ছিল, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক কেমন ছিল, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি শরীফ কেমন ছিল, এগুলো নিয়ে যখন তুমি চিন্তা ভাবনা করবে, গৌর ফিকির করবে, তাহলে নিশ্চয়ই তুমি একসময় সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাবা। আমির আলাইহিস সুন্নত একবার এরকম যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমির আলাইহিস সুন্নত এই কথাটি খুব সুন্দরভাবে পেশ করেছিলেন, অর্থাৎ সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদে পাক আর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ যত বেশি করা হবে, অর্থাৎ দিন রাত যেন কি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদের মধ্যে
সুবহানাল্লাহ
যে গুজারবে, সে অবশ্যই একসময় না একসময় গিয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাবে। আর সাথে সাথে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার, জান্নাতের দিদার আমরা কে না
চাই,
সবাই চাই। আমরা কিন্তু এই দরুদে পাকের ফজিলত হয়তো অনেকেই শ্রবণ করেছি, যে যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করে সেই ব্যক্তি ততক্ষণ ইন্তেকাল করবে না যতক্ষণে সে আপন ঠিকানা জান্নাতে দেখে না। তাহলে জান্নাতে যদি ঠিকানা দেখে নে, তাহলে কেমন মানুষ চাই, আমি আমি একটা আমার নিজস্ব এরকম কত সুন্দর একটা বাড়ি, আমি একটা সুন্দর গাড়ি কত চাই। যেভাবে আমার রেজাল কবির বললো যে মানুষ কত ধরনের স্বপ্ন দেখে, এটা হোক আমার, এটা হোক এটা হোক, কেন আমাদের দিল চায় না জান্নাতে আমাদের ঘর হোক, জান্নাত আমার স্থান হোক। জান্নাত সম্পর্কে আসলে আমাদের হয়তো অনেক সময় এটা ধারণাও করতে পারি না যে জান্নাত আসলে কি। আসলে জান্নাত সম্পর্কে কিতাবে এসেছে, জান্নাত এমন এক স্থান যেটা না কেউ দেখেছে, না কেউ শুনেছে, না কেউ কল্পনা করতে পারবে। অর্থাৎ এটা এমন স্থান আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছে, সেটা কারো গুমানে কারো ধারণাই আসবে না।
কিছু মানুষ এমন রয়েছে দর্শক শ্রোতা, যারা মিথ্যা স্বপ্ন বর্ণনা করতে নিজেকে খুব নিজের কাছে খুব ভালো লাগে, মিথ্যা স্বপ্ন বর্ণনা করে, এরপরে মিথ্যা স্বপ্ন বলে বলে মানুষকে হাসায়, মিথ্যা স্বপ্ন বলে বলে মানুষকে আনন্দ দেয়, মিথ্যা স্বপ্ন বলে বলে মানুষের সাথে ঠাট্টা মস্করা করে। আসুন আমরা মিথ্যা স্বপ্ন বর্ণনাকারীদের ব্যাপারে একটি ঘটনা শ্রবণ করি। হযরত ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহি তাআলাকে এক ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখেছি আমার হাতে পানি ভর্তি একটি কাচের পেয়ালা রয়েছে, সে পেয়ালা তো ভেঙে গেছে কিন্তু পানি যা ছিল তা বিদ্যমান আছে। এটা শুনে তিনি রহমাতুল্লাহি তাআলাই বললেন, আল্লাহ তাআলাকে ভয় করো আর মিথ্যা বলিও না, কেননা তুমি এ ধরনের কোনো স্বপ্নই দেখোনি। সে ব্যক্তি বলতে লাগলো, সুবহানাল্লাহ, আমি একটি স্বপ্ন শুনাচ্ছি আর আপনি বলছেন তুমি কোনো স্বপ্ন দেখোনি। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাই বললেন, নিঃসন্দেহে এটা মিথ্যা আর আমি এই মিথ্যার পরিমাণের জিম্মাদার নই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা মিথ্যা স্বপ্ন বর্ণনা করি আমাদের তওবা করা উচিত, মিথ্যা স্বপ্ন না বলা উচিত, এভাবে করে ঠাট্টা মস্করা আমাদের না করা উচিত। কল সেন্টারে কল রয়েছে, কল চালিয়ে দিন।
ওয়ালাইকুম
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি সিলেট হবে হস্তিকি, আমার নাম আক্তার রহমান, আমি না শুনে দেখতে শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, নাত শরীফ শুনতে চান, ইনশাআল্লাহ চেষ্টা করব নাত শরীফ শোনানোর জন্য। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি আনন্দ থেকে সিলেট থেকে দিন আনে তারা নামে মোহাম্মদ।
সুবহানাল্লাহ, ফজর রহমান ভাই অনেকগুলো নাতের অনুরোধ চলে আসছে, আপনার পক্ষ থেকে কোনটা শোনাবেন? জি জি, দেখি ফয়েজ ভাই কোনটা আমাদেরকে নাচ শোনায়।
প্রথমে হামদে বারি তাআলা রব্বানা ইয়া রব্বানা শুনতে চেয়েছিল, সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করছি। ও এক শের করে,
রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা,
রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা,
জীবনে হবে কি তোমার দিদার
প্যাকেজ দেখে নি।
স্বপ্নে যদি কবুতর দেখা যায় তাহলে এর ব্যাখ্যা কি হবে?
স্বপ্নে কবুতর দেখা মহিলার দলিল হয়ে থাকে। মহিলা বা বাদী, বর্তমান যুগে বাদীর প্রচলন নেই, তো কবুতর দেখা মহিলার সাথে তাবির করা হয়।
আচ্ছা, এর ব্যাখ্যা তো জানতে পারলাম। কবুতরকে দেখা, এর ব্যাখ্যা এই হচ্ছে, কিন্তু কোনো ব্যক্তি যদি কবুতরকে ধরে নেয় তাহলে এর ব্যাখ্যা কি হবে?
জি নিশ্চয়ই, কবুতর অনেক সুন্দর প্রাণী, দেখলেই মন চায় তাকে ধরার। তো কবুতরকে ধরা, তার ব্যাখ্যা হচ্ছে সেই ব্যক্তি মহিলার সাথে বিবাহ করবে। তো বিবাহর ব্যাখ্যা রয়েছে।
আচ্ছা, কবুতরকে ধরে নিয়েছে, কিন্তু কেউ যদি দেখে কবুতরের গোশ খাচ্ছে, কবুতরকে খাওয়া, তার গোস্তকে খাওয়া, তাহলে ব্যাখ্যা কি হবে?
নিশ্চয়ই অনেক সুস্বাদু হয় তার গোস্ত।
খেয়েছেন আপনি?
আর শুনেছি, খাইনি।
আচ্ছা, শুনেছি, যারা খেয়েছে তারা জানে এর স্বাদ কেমন আছে।
এটা প্রসিদ্ধ যে তার গোস্ত অনেক সুস্বাদু রয়েছে।
আচ্ছা, এটা হালাল?
হ্যাঁ, এটা হালাল পাখিদের মধ্যে। তাহলে কবুতরের গোস্ত
খেতে দেখা এর ব্যাখ্যা এই হয়, সে ব্যক্তি নিজের স্ত্রীর সম্পদ থেকে উপকৃত হবে, অর্থাৎ তার স্ত্রীর যে সম্পদ আছে তা থেকে সে ব্যক্তি উপকৃত হবে, সে মহিলা থেকে উপকার হওয়ার দলিল রয়েছে।
আচ্ছা, কিছু ব্যক্তি এমন রয়েছে তারা কবুতর বাজি করে, তাদের এমন হ্যাবিট হয়ে থাকে কি বাঁশি বাজাতেই তারা উড়ে যায় আবার ফিরে আসে। কিছু এমন ধরনের কাজ করে যা ভালো আমল নয়, যেমন কবুতর বাজি করা, এটা ভালো কাজ নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে কবুতর উড়াচ্ছে, দেখুন এই যে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনেকগুলো কবুতর একসঙ্গে উড়ছে, যদি দেখে স্বপ্নে সে কবুতর উড়াচ্ছে, এর ব্যাখ্যা কি হবে?
জি ঠিকই বলেছেন, অনেক লোক এই কাজের মধ্যে ইনভলভ রয়েছে, কিন্তু এ কথা মনে রাখতে হবে, আমরা দেখতে পাই সাধারণত কবুতর পালনের যে নিয়ম রয়েছে যাকে কবুতর বাজি বলা হয়, তো কয়েকটি কারণে তাকে নাজায়েজ বলা হয়। কবুতরকে বসতে দেওয়া হয় না, তাকে খাবার দেওয়া হয় না, যা তার দানা আছে তার খেয়ালও রাখা হয় না, শুধু উড়াইতেই থাকে অকারণে, কষ্ট দেয় এভাবে অন্যকে। কবুতরকে ধরে এর কিছু কৌশলও রয়েছে, তো এর অনেক ব্যাপার রয়েছে যার কারণে নাজায়েজ এমন কাজ করতে নেই। আচ্ছা, স্বপ্নে কেউ যদি কোনো ব্যক্তিকে দেখে, কেননা এটা একটা অপছন্দনীয় কাজ রয়েছে, তো কেউ যদি স্বপ্ন দেখে কি কেউ কবুতর বাজি করছে, তো সে বেহুদা কাজ অর্থাৎ খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার আলামত হয়ে থাকে। তাহলে এমন ব্যক্তি যে স্বপ্নে নিজেকে এমন করতে দেখে, তাহলে আমলের পর্যবেক্ষণ করে কোথাও না কোথাও সে এমন কাজে লিপ্ত রয়েছে, শরীয়তের দিক দিয়ে সেটা ভালো কাজ নয় বরং খারাপ কাজ, আর তা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে।
জি, আপনি তো এর ব্যাখ্যা বলে দিলেন, যদি স্বপ্নে কবুতর বাজি হয় তাহলে ব্যাখ্যা এই হবে। জি, এখন দেখুন আপনি স্ক্রিনের কাছে একটি কবুতর অনেক উপর থেকে আসছে।
জি,
যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে অনেক উপর থেকে এক কবুতর নিচের দিকে আসছে, তাহলে কবুতর তার কাছে এসে যায়, এর ব্যাখ্যা কি হবে?
হ্যাঁ, এর ব্যাখ্যা এই করা হয়েছে যে বলা হয়ে থাকে যদি অনেক উঁচু থেকে উড়ে কবুতর তার কাছে আসে, তাহলে এর ব্যাখ্যা এই হচ্ছে যে সে কোনো অজানা জায়গা থেকে সম্পদ পাবে, অর্থাৎ প্রকাশ্যভাবে সে বুঝতেও পারবে না যে সে স্থান হতে সম্পদ অর্জন হবে, কিন্তু সে কোনো অপরিচিত স্থান হতে হঠাৎ বা এমন স্থানে যা হতে সম্পদের আশা রাখবে না, যেখান থেকে সে সম্পদ ও উপকার অর্জন করবে।
যখন যখন আপনি তাবির বলতে থাকেন, তো মানুষের স্বভাবে রয়েছে না এমন স্থান থেকে সে সম্পদ পাবে সে বুঝতেও পারবে না, তো এটা ইচ্ছা প্রকাশ পায়, এসে যায় কে ওড়ে কবুতর, তো দর্শকের মনের মধ্যে এটাও রেখাপাত হতে পারে যদি এমনও দৃশ্য দেখতে পারে। যদি এটাই দেখতে পারি,
আশা করাতে সমস্যা কি?
জি, আশা করতে পারি, কিন্তু ভালো আশা করুন, দুনিয়ার সম্পদে কি আছে? তো ইনশাআল্লাহ আপনি পরকালের উপকারে লক্ষ্য করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দিন ও দুনিয়ার বরকত অর্জন হবে। জি মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে কবুতর দানা টুকাচ্ছে, দানা খাচ্ছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কবুতরকে দানা দিচ্ছে, দানা খাওয়াচ্ছে, তাহলে এর তাবির কি হবে?
এর ব্যাখ্যা এই হচ্ছে যে সে স্ত্রীকে কোনো বিষয়ে উপদেশ দিবে, অর্থাৎ নসিহত করবে, কোনো কথা বলবে।
ঠিক,
তো এর মধ্যে এই হয়ে থাকে, উদাহরণস্বরূপ কোনো ঘরে কোনো সমস্যা চলছে বা কোনো জায়গায় কথা হচ্ছে, যদি এমন ব্যক্তি এরকম স্বপ্ন দেখে তবে শীঘ্রই সে স্ত্রীকে উপদেশ দিবে।
চলুন, এটার ব্যাখ্যাও জানা গেল। আচ্ছা, এই হয় যে এক দুই তিন অনেকগুলো কবুতরই কবুতর, যদি কোনো ব্যক্তি দেখে যে তার নিকট অসংখ্য কবুতর আর কবুতর, আর এটা হয়ে থাকে যে তৈরিকৃত বড় বড় খাঁচা হয়, ছাদের উপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা হয়ে থাকে, এরপর যা আমি বলছিলাম রীতিমতো এর রেস করা হয়, যদি কোনো ব্যক্তি তার নিকট অসংখ্য কবুতর দেখলো, খুব বেশি কবুতর রয়েছে এবং সে এগুলোর মালিক, তাহলে এর ব্যাখ্যা কি হবে?
জি, আচ্ছা, আমরা এটা পূর্বেই ব্যাখ্যা করেছিলাম, যেটা কবুতর বাজির পদ্ধতি, এটা একটি নির্দিষ্ট শব্দ, যদি এভাবে স্বপ্নে কবুতরকে দেখে এটার তাবির তো ভালো নয়, যা আমরা পূর্বেই বর্ণনা করেছিলাম। এমনিতে কবুতর অনেকগুলো তার নিকট দেখল, এগুলোর সে মালিক যা তার মালিকানাধীন, তবে এর তাবির হবে যে এমন ব্যক্তি সর্দার হবে, অর্থাৎ সে যে কোনো মর্যাদা অর্জন করবে, তার অধীনে অনেকগুলো লোক কর্মচারী হবে। অতএব এ থেকে সরে শুধু কবুতরের জায়গা দেখা, খাঁচা দেখা বা এমন জায়গা দেখা যেখানে কবুতর বসবাস করে, এর ব্যাখ্যায় মহিলাদের স্থান বোঝানো হয়েছে।
কবুতর 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 আর কবুতরের আলোচনা হচ্ছে, কিন্তু যদি আমরা দেখে থাকি যে কবুতর খুবই সুন্দর সুন্দর রঙের হয়ে থাকে, তাকে আদরও করি খুব ভালোভাবে, আচ্ছা, একটি হয় সাদা রঙের কবুতর, যদি কোনো ব্যক্তি দেখে সাদা রঙের কবুতর আর দেখে সবুজ গ্রিন রঙের কবুতর, তাহলে এর ব্যাখ্যা কি হবে?
সাদা রঙের কবুতরের তাবির অন্যান্য রঙের কবুতর থেকে উত্তম রয়েছে। প্রথমে বলেছিলাম যে কবুতর দেখা মহিলার দলিল, যদি সাদা রঙের কবুতর হয় তবে ভালো ও উত্তম মহিলার দলিল হবে। অনুরূপ যদি মহিলা এটা দেখে যে সবুজ রঙের কবুতরের সে মালিক বা সে ধরেছে, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তা বিবাহের রয়েছে। আর কন্যার সাথেও এর ব্যাখ্যা করা হয়েছে, যদি মহিলা সবুজ রঙের কবুতর দেখে, যদি তার ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে তবে আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করবেন।
মাশা আল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে কবুতরের সম্বন্ধে এর তাবির এটা হবে, এর তাবির এই হবে, তো আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে পবিত্র করে দিক। মদিনী স্বপ্ন বানায় কবুতর দেখা যায়, তার তাবির হয় ভালো, তো আল্লাহ আযযা ওয়াজাল আমাদের এই মদিনী গুলদস্তাকে কবুল করে নিন।
মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা দেখছি কবুতরকে স্বপ্নে দেখা কেমন। অনেক ইসলামী ভাই কবুতর স্বপ্নে দেখি, আর আমরা আজকে মদিনী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে এটাও জেনে নিলাম যে কবুতরকে স্বপ্নে দেখা কেমন। কবুতর উড়তে দেখা, কবুতরকে খাবার দেওয়া, কবুতরকে দেখাশোনা করা, রেজাল করিম ভাই থেকে কিছু মাদানি ফুল।
আসলে কবুতরের কথা আমরা শুনতেছিলাম যে কবুতর দেখলে সম্পদের একটি আলামত। আমি কবুতরের ব্যাপারে যে ব্যাখ্যা তো আমরা শুনেছি, কিন্তু মুমিনের যে প্রকৃত ইচ্ছা থাকা চাই, কবুতর দেখলে সম্পদ চলে আসবে, কিন্তু দুনিয়া আখিরাতের যে সম্পদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার,
জি জি,
সারমায়া দুনিয়া আখিরাতের সম্পদ। কেননা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখবে আর ইমানের হালতে সে ইন্তেকাল করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
সুবহানাল্লাহ,
এটা দুনিয়া আখিরাতের সম্পদ। আর আলা হযরত ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু, আমরা তো স্বপ্নের কথা বলতেছি, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখার তামান্না
রাখে,
সচক্ষে দেখার স্বপ্ন,
জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায়,
এটাই বাস্তব স্বপ্ন।
দিবার
স্বপ্ন এটা বাস্তব স্বপ্ন, জাগ্রত অবস্থায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে 75 বার দেখেছেন।
সুবহানাল্লাহ।
আর হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখবে, সে অচিরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে
বাস্তবে দেখবে। আল্লাহ রহমতুল্লাহি তাআলা যখন দ্বিতীয়বার হজ মুবারকে গেলেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব দিদার পাওয়ার জন্য নাতিয়া কালাম লিখলেন, ওসুয়ে লাল আজার ফিরতে হে তেরে দিন এ বাহার,
ওসুয়ে লাল আজার ফিরতে হে তেরে দিন এ বাহার ফিরতে হে।
আল্লাহ
যেখানে আল্লাহর প্রিয় বান্দারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখার জন্য বেকারার, সচক্ষে দেখার জন্য বেতাব, সচক্ষে দেখার জন্য অস্থির, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে স্বপ্ন যুগে দেখতে পেলাম না। স্বপ্ন যুগে দেখার জন্য আমাদের মধ্যে অস্থিরতা নেই, আমাদের স্বপ্ন আজকে আমাদের দিবা স্বপ্নে পরিণত হয়ে গিয়েছে।
আসলে রেজাউল ভাই, স্বপ্ন যে আপনি, আমরা এতক্ষণ পর্যন্ত স্বপ্ন নিয়ে আলোচনা করছি, এই জান্নাতের আশা করা আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দিদার করা একটা পরিবেশ দরকার। এখন দেখেন আপনি, দাওয়াত ইসলামী ছাড়া এমন কোন পরিবেশ আছে যে পরিবেশ আমাদেরকে এই উৎসাহ দিবে যে স্বপ্ন যদি দেখতে হয় তো প্রিয় নবীকে দেখো? এই মহল ছাড়া আর কোথাও এমন পরিবেশ পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, যখন কোনো ইসলামী ভাইকে নেকির দাওয়াত দেওয়া হয়, চলুন আপনি মাদানী কাফলায়, তখনও কিন্তু তাদেরকে বলা হয় যে যখন মাদানী কাফলায় সফর করব, অজু অবস্থায় ঘুমাবো, আল্লাহর ঘর মসজিদে থাকবো, আল্লাহ চাহে তো সেখানে দুরুদ শরীফ পড়তে পড়তে আমার নবীর দিদার হয়ে যাবে।
কিভাবে সম্ভব হয় এটা খুলাসাটা কি? আসলে আমাদের ঘর যেটা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার উপযুক্ত না। নবী আমাদের ঘরের পরিবেশ, আমাদের ঘর, আমি ঘরের মধ্যে আমি আমল করছি নবীকে দেখার জন্য, কিন্তু আমার যে ঘরের যে পবিত্রতা সেটা তো নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদ পাক পবিত্র। কিছুদিন পূর্বে রমজানুল মুবারক গেল, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর উদ্যোগে পুরো রমজান মাসে ইতিকাফ হয়ে থাকে। আর এই রমজানে ইতিকাফের মাধ্যমে দাওয়াত ইসলামীর মাদানী মহলে অসংখ্য প্রমাণ রয়েছে যে ইতিকাফের মধ্যে ইসলামী ভাইয়েরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার
পেয়েছে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে।
জি জি, তা তো অবশ্যই। এটাই ভাবতেছিলাম আর এটাই বলতেছিলাম যে এই দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ যেখানে আসলে আপনাকে আমাকে আমার নবীর দিদার কিভাবে করবো আমরা, সেই উৎসাহ এখানে প্রদান করা হয়। এই দাওয়াত ইসলামী ছাড়াও অন্য কোথাও এমন একটি মহল নেই যে মহলে আপনাকে আমাকে আমার নবীর দিদার যে করব আমরা সেই উৎসাহ আমাদেরকে দিবে। আর দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমার মধ্যেও প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে যে ইজতেমা হয়, ইজতেমার পরপরই দুরুদ শরীফ পড়ানো হয়, যে দুরুদ শরীফের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করা যায়। তো এই পরিবেশ ছেড়ে, এই মহল ছেড়ে আমরা কোথায় যাব? যদি আমাদের স্বপ্ন দেখতে হয় তবে এই স্বপ্নই দেখা উচিত যে স্বপ্নের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হবে এবং দিদার করে আমরা জান্নাতে যেতে পারবো। এমন স্বপ্ন না দেখি আমরা যে স্বপ্ন দেখার কারণে আমার ভাগ্য, আমার নসিব খারাপ হয়ে যাবে আর আমি দুনিয়াদার হয়ে যাব। এই তো জাগ্রত অবস্থায় আমি স্বপ্ন দেখছি আমার দুই চার বছর পরে ভালো চাকরি হবে, চাকরি হওয়ার পরে অনেক টাকা আমি ইনকাম করব, আর সেই টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি করব, সেই টাকা দিয়ে আমি দেশ কিনবো, গ্রাম কিনবো, এরকম স্বপ্ন আমাদের না দেখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াদার স্বপ্ন থেকে বাঁচিয়ে যাতে করে জান্নাত হাসিল করতে পারি এমন স্বপ্ন দেখার তৌফিক আমাদেরকে দান করুক। আরাফাত ভাইয়ের কাছে যাব, শেষ কিছু মাদানী ফুল আপনার থেকে আশা করছি।
যখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস দান করেছে, তো এরপর অর্থাৎ দুনিয়াতে যখন ইসমাঈল আলাইহিস আসার পর যখন তিনি বড় হলেন, তো তখনের ঘটনাটা এটা এভাবে বয়ান হচ্ছে। অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো, কাজ করার উপযুক্ত তখন প্রায় বড় হয়েছে, তো তখন ইব্রাহিম আলা নবীসালাম বললেন, হে আমার পুত্র, ইসমাইল আলা নবীকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, অর্থাৎ তোমাকে জবাই করার ব্যবস্থাপনা করছি। তো আসলে এখানে বাস্তবতা এটাই, নবীগণ আলী সালাতামের স্বপ্ন সত্য ও বাস্তব হয়ে থাকে এবং তাদের কার্যাদিও, অর্থাৎ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ হয়ে থাকে।
সুবহানাল্লাহ।
তো তখন তিনি বললেন, এখন তুমি দেখো হে আমার সন্তান তোমার অভিমত কি। এটা যখন তিনি বললেন, তো এটা এই জন্য তিনি পেশ করলেন, অনেকদিন পর আসলে এই ওনার সন্তানের আশা এটা আল্লাহ তাআলা পূর্ণ করলেন। এরপর অনেক মহাব্বত ছিল ইব্রাহিম আলা নবী সাল্লাম ইসমাইল আলা নবী সাল্লামকে অনেক মহাব্বত
করতেন। জি, শেষ বয়সের সন্তান,
অনেক মহাব্বত। তো যার কারণে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ এসেছেন, তো আসার পর তিনি সন্তানকে পেশ করলেন। এই নির্দেশটুকু পেশ করার পর কত সুন্দর জবাব দিলেন ইসমাইল আলা নবী সাল্লাম। তিনি বললেন, হে আমার পিতা, আপনি তাই করুন যে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দান করেন।
আল্লাহু আকবার, কেমন সন্তান!
এবং এটাও বললেন, আল্লাহ তাআলার ইচ্ছাই আমাকে ধৈর্যশীল পাবেন।
সুবহানাল্লাহ।
এখানে আমি একটু অ্যাড করব বিষয়টা, যে এখানে একটা বিষয় স্পষ্ট যে নবীদের স্বপ্ন এটা ওহী। আর এটা সবার জন্য এই হুকুম না যে কোন পিতা সন্তানকে
এখন যদি কেউ দেখে
করবে,
এখন যদি কেউ এমনি স্বপ্নও দেখে,
স্বপ্ন দেখে,
তাহলে এটা কখনো আমল তো দূরের কথা, এটা করলে সে গুনাহগার আর গুনাহগার হবে, এটা করতেও পারবে
না। না, যেটা আমি বলতেছিলাম যে এই স্বপ্ন দেখার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কি উত্তর দিলেন, আপনি
আল্লাহ,
আপনার রব আল্লাহ তাআলা যা হুকুম দিয়েছে আপনি তাই করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।
সুবহানাল্লাহ।
এখন বাস্তব কথা হচ্ছে, যেমন পিতা তেমন সন্তান, বৃক্ষ তোমার নাম কি, ফলে
পরিচয়।
এখন আমি আমার সন্তান নিয়ে আমি স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন, সন্তান সন্ততি নিয়ে কিন্তু অনেক স্বপ্ন
দেখে।
আর কোরআনুল কারিমের মধ্যে সূরা লুকমানে এই কথাটা বলা হয়েছে যে কিয়ামতের দিন না পিতা তার সন্তানের কাজে আসবে না সন্তান তার পিতার কাজে আসবে।
এই জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
এটাও আছে সূরা লুকমানের যে আয়াত কারিমা এটার মধ্যে ওই কথাটা বলা হয়েছে যেন তার এই এই সম্পদের দ্বারা ধোকাই না পড়ে। এই সন্তান সন্ততি কিন্তু একটা ধোকা, সন্তান সন্ততি সম্পদ এটাও একটা ধোকা। বেড়া এই ধোকায় আমাদের পড়া উচিত নয়। সন্তান নিয়ে স্বপ্ন দেখবো, ভালো স্বপ্ন দেখি, সন্তানকে আপনি আলেম বানানোর স্বপ্ন দেখেন, কেননা আলেমের পিতা কিয়ামতের দিন এমন মর্যাদায় অধিষ্ঠিত হবেন যেই মর্যাদা না কেউ পাবে না অন্য কাউকে দেওয়া হবে, অন্য সাধারণ ব্যক্তিকে দেওয়া হবে না। আপনি আলেমের পিতা হওয়ার স্বপ্ন দেখুন, আপনি একজন ভালো সচ্চরিত্রবান সন্তানের পিতা হওয়ার স্বপ্ন দেখুন। আপনার সন্তানকে সচ্চরিত্রবান কিভাবে বানানো যায় বা আখলাক কিভাবে বানানো যায়, আমলদার কিভাবে বানানো যায়, আলেম কিভাবে বানানো যায় সেই স্বপ্ন দেখুন। আর দাওয়াত ইসলামী আজকে সেই স্বপ্ন দেখাচ্ছে।
এখানে একটা কথা বলবো, আসলে এই ঘটনা থেকে আমরা স্পষ্ট এটা বুঝতে পারি সন্তানদেরকে ওইটাই নির্দেশ দেওয়া উচিত যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমাদের উপর যা যা আমাদের উপর ফরজ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যখন নামাজ হজ ইত্যাদি যখন যেটা ফরজ হয় নিজেও আমল করা উচিত, সাথে সাথে এটা নির্দেশ সন্তানদেরকে দেওয়া উচিত। সন্তানেরও এটা উচিত যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে আমাকে আমল করা, মেনে নেওয়া, মাতানত হয়ে এটাকে কবুল করে নেওয়া। কিন্তু যদি কোনো গুনাহের কাজের জন্য আমাদের মাতা পিতা বলে এটা আমল করা কিন্তু আবশ্যক না, এখন কি হয় দাড়ি না রাখতে বললে কবুল করে নে, নামাজ পড়তে বললে কবুল করে না,
কারণটা কি
হয়ে গেল?
এটার কারণটা কি? কারণটা হচ্ছে এর মধ্যে কিন্তু পিতা মাতা যে কিছুটা হলেও দায়ী না, আপনি কি বলে কিভাবে বলবেন? কারণ সন্তানকে আপনি যেভাবে তৈরি করবেন সে সেভাবে
তৈরি হবে। ছোটবেলা থেকে আমরা যে প্রশিক্ষণ আমার সন্তানকে দিব, আমার সন্তান সেভাবেই বেড়ে উঠবে। আসলে সন্তানকে ভালো কিছু শেখানো উচিত, তাকে নিয়ে ভালো চিন্তাধারা করা উচিত, তার মাধ্যমে আপনি ভালো স্বপ্ন দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার সন্তানকে আপনি আলিম দেখতে চান, নেককার দেখতে চান, তো সেই স্বপ্ন দেখুন। আপনার সন্তানকে ছোটবেলা থেকে আপনি এটা বুঝান যে আমি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি, তুমি নেককার হবে, তুমি আলিম হবে, তো ইনশাআল্লাহ চাই একদিন একদিন আপনার সেই স্বপ্ন পূরণ হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় একেবারেই সংক্ষিপ্ত আমাদের হাতে, সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। সেই পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, যে যেখানে আছেন আসুন আমরা দাঁড়িয়ে সম্মানের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই।
السلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك مصطفى جان رحمت بلا خو سلام شمع بزم هدايت بلا
Oh.
সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা
রহমত পূর্ণ হক প্রভাতমার রহমত পূর্ণ হক প্রভাতমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।